আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোক আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক নতুন ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের তৃতীয় পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, এসো গাই মুক্ত তারুণ্যের জয়গান, যে তারুণ্য দেশে দেশে বয়ে আনে অমিত শক্তির অনন্য তুফান। ঘর অন্ধকারের কালিমা চিরে জ্বালায় জ্ঞানের প্রদীপ্ত অগ্নিবান। হে অগ্র পথিকের দল, জ্ঞানের প্রদীপ জেলে হও আগুয়ান, জেনে নাও বিধান আর সাম্যদাতার চিরঞ্জীব ঐশী সংবিধান। হেরার প্রদীপ্ত মিছিলের তরুণ সঙ্গীরা হাতে নিয়ে কোরআন, দুর্বার বেগে হেনে নব নবীনের অনন্য শক্তির প্রবল মুষ্টাঘাত, হতাশার রাত টুটে আনবেই আনবে মুক্তির সোনালী প্রভাত।
শ্রোতা ভাই ও বোনেরা, যৌবনকালের নানা সুবিধার দিক ও এসবকে কাজে লাগানো এবং এ সম্পর্কে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলছি আমরা গত দুই পর্বে। আজ আমরা যৌবনে আত্মগঠন ও আত্মবিশ্বাস সৃষ্টির বিষয়ে আলোকপাত করব। যৌবনকাল হচ্ছে জীবনের বসন্তের মতো। জীবন বৃক্ষের ফুল ও অন্যান্য অংশের যেসব চাহিদা রয়েছে সেসব সময় মতো মেটানো না হলে উন্নত জীবন গড়া খুব কঠিন বা অসম্ভব হয়ে উঠবে। জীবনে সৌভাগ্য অর্জনের ভিত্তিগুলো রচনার সোনালী সময়ই হল যৌবনকাল। সাফল্যের নানা ফুল ফোটাতে হলে এ সময় হচ্ছে শ্রেষ্ঠ সময়। এবাদত, আত্মগঠন, সংগ্রাম, শিক্ষা অর্জন, সামাজিক ও ব্যক্তিগত ক্ষেত্রে নানা দায়িত্ব গ্রহণ এবং উন্নত নৈতিক ও চারিত্রিক গুণাবলী সহ নানা যোগ্যতার বিকাশের সবচেয়ে ভালো সময় হল যৌবনকাল। আত্মগঠনে রয়েছে নানা দিক, যেমন জ্ঞান, গবেষণা ও চিন্তাগত ক্ষেত্রে আত্মগঠন এবং শারীরিক, ধর্মীয় ও নৈতিক দিক থেকে নানা গুণ বা যোগ্যতা অর্জন।
জাতীয় অগ্রগতি অনেকাংশেই যুব সমাজের অগ্রগতির উপর নির্ভরশীল। যুব সমাজের প্রাথমিক কাজ হল নিজেদের গুরুত্ব বোঝা এবং এরই আলোকে তাদের উচিত সুপ্ত নানা যোগ্যতা বিকাশে সচেষ্ট হওয়া ও নেতিবাচক দিক বা স্বভাবগুলো বর্জন করা। পবিত্র কোরআনের সূরা মায়েদার 105 নম্বর আয়াতের প্রথমাংশে বলা হয়েছে, হে মুমিনগণ, নিজেদের প্রতি যত্নশীল বা নিজেদের সুরক্ষায় সক্রিয় হও তোমরা। অন্য কথায়, এখানে নিজেকে জানার পাশাপাশি নানা দিক থেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার এবং প্রতিকূলতাগুলোর মোকাবেলায় নিজেকে রক্ষার দিকেও ইঙ্গিত করা হয়েছে বলে কেউ কেউ মনে করেন।
শারীরিক দিক থেকে যুব সমাজ বেশি শক্তিশালী, এছাড়াও তারা বেশ সৃষ্টিশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী, আর এ কারণেই তারা আত্মবিশ্বাসী হতে পারে যথেষ্ট মাত্রায়। অন্য কথায়, দৃঢ়চেতা যুবক যুবতীদের অভিধানে ব্যর্থতা, অসম্ভব বা অক্ষমতা জাতীয় কোনো শব্দ নেই। দৃঢ় আত্মবিশ্বাস ও সংকল্পের সুবাদে তারা উন্নতির সব চূড়াগুলোই পৌঁছে যেতে সক্ষম। আত্মবিশ্বাস তাদের মধ্যে যোগায় স্বাধীনতা ও স্বনির্ভরতার চেতনা। আত্মবিশ্বাসহীন মানুষ হয়ে পড়ে অলস ও বেকার। আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, কোনো কাজকে জটিল বা কষ্টকর মনে হলে দৃঢ়চিত্ত হও, যাতে ওই কাজ বশীভূত হয় এবং জীবনের নানা ঘটনার বিষয়ে কৌশলী হয়ে সেসবকে সহজ করতে হবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
যৌবনে মানুষের মধ্যে যৌন প্রবৃত্তি সহ জৈবিক প্রবৃত্তিগুলো খুব তীব্র হয়ে থাকে, তাই এই সময়ে অসংযমী হলে মানুষের বিপদগামিতার আশঙ্কা থাকে। যারা আত্মিক পবিত্রতার গুরুত্ব বোঝেন, তারা যৌন প্রবৃত্তির দাস হওয়ার মতো নোংরা অবস্থা ও ব্যভিচারের মতো অপবিত্রতা ও পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হন। কুখ্যাত খোদাদ্রোহী ও মহাপাপী ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার এক ছেলেকে শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল উমর আল মাকসুম নামের এক ব্যক্তিকে। এই শিক্ষক ছিলেন একজন মুমিন ব্যক্তি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আখলে বাইতের অনুসারী। ফলে মুয়াবিয়া ও তার সন্তানের জুলুম ও নৃশংসতাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। এই শিক্ষকের প্রভাবে ইয়াজিদের ছেলেও হয়ে ওঠে প্রকৃত মুমিন ও সৎ সাহসী। ফলে তার 20 বৎসর বয়সে পিতা ইয়াজিদ মারা গেলে ক্ষমতা লাভের সুযোগ পেয়েও দ্বিতীয় মুয়াবিয়া নামে খ্যাত এই ব্যক্তি তা প্রত্যাখ্যান করেন এবং নিজের দাদা ও পিতার কর্মকাণ্ডগুলোকে অত্যন্ত জঘন্য ও লজ্জাজনক কাজ হিসেবে উল্লেখ করে অবৈধ খেলাফত, ক্ষমতা ও ভোগবিলাসের লোভনীয়, পাপ পঙ্কিল ও চাকচিক্যময় নোংরা জীবন থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন।
আত্মগঠন ও আত্মসংশোধন পিয়াসী যুবক বা যুবতী আত্মিক দিক থেকে পবিত্র হতে আগ্রহী হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ বা পবিত্র হয়। সূরা শামসের 9 নম্বর আয়াতে বলা হয়েছে, যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয়। চারিত্রিক দিক থেকে পবিত্র থাকা সব বয়সেই জরুরি, তবে যৌবনে এর সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করা সুন্দর কাজ, আর যৌবনেই তওবা করা বেশি সুন্দর। আসলে যুবক যুবতীদের আত্মিক সৌন্দর্য তওবার মাধ্যমে দ্বিগুণ বেড়ে যায় এবং এর ফলে তারা আল্লাহর বেশি প্রিয় হন।
যারা যৌবনকালে নিজেদের শুদ্ধ ও পবিত্র করতে পারে না, বার্ধক্যতা অর্জন করা তাদের জন্য আরো কঠিন হয়ে পড়ে। কারণ যুব বয়সে আত্মা বেশ কোমল ও ধর্মমুখী হয়ে থাকে এবং পাপের প্রতি আকর্ষণও দুর্বল থাকে। কিন্তু বয়স যখন বার্ধক্যের দিকে এগিয়ে যেতে থাকে, তখন হৃদয়ে পাপের শেকড়গুলো জোরালো হয়ে পড়ে, ফলে সেসব উপড়ে ফেলা তখন বেশ কঠিন বা অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও কার মৃত্যু কখন হবে তা কেউ জানে না, তাই বার্ধক্যের অপেক্ষায় থেকে নিজেকে পবিত্র বা শুদ্ধ করার চিন্তা বুদ্ধিমানের কাজ নয়। শ্রোতা ভাই বোনেরা, সোনালী সময় শীর্ষক আজকের এই আলোচনার ইতি টানছি এখানে। কথা হবে আবারও আগামী আসরে।
ইসলাম ও শিশু অধিকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের গত আসরে আমরা শিশুদের বয়প্রাপ্তির বিষয়ে পবিত্র কোরআনে ব্যবহৃত কয়েকটি শব্দ ও পরিভাষা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি কোরআনের বিভিন্ন আয়াতে হুলুম, নিকা ও আশাদ শব্দ দিয়ে বয়প্রাপ্তির দিকে ইঙ্গিত করা হয়েছে। বয়প্রাপ্তি ইস্যুতে হুলুম ও নিকা শব্দের ব্যবহার নিয়ে খানিকটা ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আজ এসব বিষয়েই আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আর আজকের আসর পরিবেশন করছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। ইসলামের দৃষ্টিতে শিশুকালের শেষ সীমা নিয়ে কথা হচ্ছিল। শিশুকালের শেষ সীমা নিয়ে কথা বলতে গেলে কোরআনের এ সংক্রান্ত তিনটি শব্দ আলোচনায় আসে। এগুলো হলো হুলুম, নিকা ও আশাদ। পবিত্র কোরআনে হুলুম শব্দের মাধ্যমে এমন একটি বয়সের প্রতি ইঙ্গিত করা হয়েছে যখন থেকে শিশুর মধ্যে যৌন অনুভূতি কাজ করে এবং শিশুর মধ্যে এ সংক্রান্ত কিছু পরিবর্তন ঘটে। বালাগুন নিকার মাধ্যমে এমন এক অবস্থার কথা বলা হচ্ছে যখন একজন মানব সন্তানের মধ্যে যৌন অনুভূতির পাশাপাশি বৈবাহিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং পরিবার গঠনের সামাজিক সক্ষমতা তৈরি হয়। অন্যভাবে বলা যায়, একজন মেয়ে বা ছেলে কেবল তখনই বিয়ে তথা পরিবার গঠনের যোগ্য হয় যখন সে নিজেই পরিবার গঠনের সামাজিক সক্ষমতা অর্জন করে ও চিন্তাগত দিক থেকেও পরিবার গঠনের পর্যায়ে পৌঁছায় এবং একটি পরিবার পরিচালনা করতে পারে। কাজেই বালাগুন নিকা পরিভাষার মাধ্যমে শুধু যৌন সক্ষমতা অর্জনকে বোঝানো হয়নি, যেমনটি হুলুম পরিভাষার মাধ্যমে বোঝানো হয়েছে।
বয়প্রাপ্তির কথা বোঝাতে গিয়ে কোরআনের বিভিন্ন আয়াতে আশাদ শব্দ ব্যবহার করা হয়েছে। বয়প্রাপ্তির ক্ষেত্রে হুলুম ও নিকা শব্দের চেয়ে আশাদ শব্দের ব্যবহার হয়েছে তুলনামূলকভাবে বেশি। ইরানের বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা তাবাতাবাঈর মতে, মানব সন্তান যখন দৈহিক ও শারীরিক দিক থেকে পরিপূর্ণতা অর্জন করে এবং তার শিশু সুলভ বৈশিষ্ট্যগুলো লোপ পায়, তখনই সেটাকে বালাগা আশাদা বলা হয়। পবিত্র কোরআনের তাফসির গ্রন্থ আল মিজানে তিনি বলেছেন, বালাগা আশাদার বয়স হচ্ছে 18 বছর।
তার মতে বালাগা আসাদা হচ্ছে শিশুকালের সমাপ্তি, এরপর বয়সের নতুন পর্যায়ে শুরু হয় এবং বৃদ্ধকাল শুরুর আগ পর্যন্ত তা অব্যাহত থাকে। বয়প্রাপ্তির ক্ষেত্রে আসাদ, নিকা ও হুলুম শব্দের ব্যবহার বিশ্লেষণ করলে এটা স্পষ্ট হয় যে পবিত্র কোরআনে শিশুকাল সমাপ্তির সুনির্দিষ্ট কোনো বয়স উল্লেখ করা হয়নি। বয়প্রাপ্তির ক্ষেত্রে ছেলে ও মেয়ে শিশুর মধ্যে পার্থক্যের কথাও কোরআনে আসেনি। কোরআনের বিভিন্ন আয়াত থেকে এ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে বয়প্রাপ্তি হচ্ছে একটি প্রাকৃতিক ও স্বাভাবিক প্রক্রিয়া, শিশুর দৈহিক পরিবর্তন এবং চিন্তাগত উন্নতি এর অন্তর্ভুক্ত। এসব বিষয় যেহেতু প্রাকৃতিকভাবে ঘটে, সেহেতু প্রাকৃতিক চিহ্নের ভিত্তিতেই বয়প্রাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আমরা পবিত্র কোরআনের দৃষ্টিতে বয়প্রাপ্তি নিয়ে কথা বলছিলাম। আমরা আগেও বলেছি শিশুকাল হচ্ছে মানব জীবনের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামীর বিশ্ব কেমন হবে তা নির্ভর করছে আজকের শিশুদের উপর। এ কারণে শিশুদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুর সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের অধিকার বাস্তবায়ন করতে হবে। বর্তমানে গোটা বিশ্বেই শিশু অধিকার বাস্তবায়নের কথা বলা হচ্ছে। বাস্তবতা হলো শিশু অধিকার ইস্যুতে সচেতনতা দিন দিন বাড়ছে, তবে শিশু অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টি হতে সময় লেগেছে বহু বছর। ইতিহাস ঘাটলে এর প্রমাণ পাওয়া যায়। আমেরিকার বিখ্যাত লেখক লুইড ডিমাস তার দ্য হিস্টোরি অব দ্য চাইল্ডহুড শীর্ষক বইয়ে শিশুর সঙ্গে আচরণের ইতিহাসকে ছয় পর্বে ভাগ করেছেন।
প্রথম পর্ব হচ্ছে শিশু হত্যা। এই পর্বটি চতুর্থ শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। এ পর্বে শিশুদের সঙ্গে অত্যন্ত সহিংস আচরণ করা হতো। সে সময় বাবা চাইলেই তার সন্তানকে হত্যা করতে পারত, সন্তানকে অন্যান্য বস্তুর মতো মনে করত। লুইড ডিমাস তার বইয়ে তৎকালীন অস্ট্রেলিয়ার শিশুদের অবস্থা সম্পর্কে লিখেছেন, সে সময়ে অস্ট্রেলিয়ায় শিশু হত্যা বৈধ ছিল। একজন স্ত্রী একটি শিশুর বেশি রাখতে পারত না, দ্বিতীয় সন্তান জন্ম নিলে তাকে হত্যা করা হতো। একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে কয়েকটি শিশু জন্ম নিলে বেশিরভাগ ক্ষেত্রেই একটি শিশুকে রেখে অন্য সব শিশুকে অথবা সদ্যজাত সবকটি শিশুকেই হত্যা করা হতো।
দ্বিতীয় পর্ব হল শিশুদের উপর শারীরিক নির্যাতন ও অপমানের পর্ব। চতুর্থ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত সমাজের বেশিরভাগ মানুষ শিশুর অধিকার ও মর্যাদা সম্পর্কে প্রকৃত উপলব্ধি অর্জন করতে ব্যর্থ হন। এই পর্বে সমাজে এ ধারণা বদ্ধমূল ছিল যে শিশুর মধ্যে শয়তানি বৈশিষ্ট্য রয়েছে এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে শিশুকে নিয়ন্ত্রণে রাখতে হবে। শিশুদের মারধর করাকে স্বাভাবিক মনে করা হতো। শিশুকে তার সামর্থ্যের বাইরের কাজ চাপিয়ে দেওয়ার প্রবণতা ছিল বেশি। শিশুর জন্য এ সময়টাও ছিল অত্যন্ত কঠিন একটি সময়।
তৃতীয় পর্ব হল সিদ্ধান্তহীনতার পর্ব। এই পর্বটি চতুর্দশ শতাব্দী থেকে শুরু হয়ে ১৭ শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় শিশুদের পক্ষে বিভিন্ন মতবাদ সামনে আসে যা আগের মতবাদগুলোর সঙ্গে সাংঘর্ষিক। এসব মতবাদ শিশু নির্যাতন কমাতে ভূমিকা রেখেছে। সমসাময়িক সমাজবিজ্ঞানীদের কেউ কেউ শিশুর অস্তিত্ব ও প্রকৃতির সঙ্গে অপবিত্রতা ও সীমালঙ্ঘনের বৈশিষ্ট্য মিশে থাকার ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এর ফলে অতীত ধারণার বিষয়ে মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দেয়। তারা ভাবতে থাকে শিশু অপবিত্র বলে যে ধারণা এর আগে দেয়া হয়েছে তা সত্যিই সঠিক কিনা। তবে মানুষ এ পর্বেও শিশুদের বিষয়ে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়। শিশু যে শয়তানি ও অপবিত্র বৈশিষ্ট্যের অধিকারী নয় তা এ পর্বেও পুরোপুরি মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। এ পর্বেও শিশুর বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন কঠিন শাস্তির প্রচলন ছিল।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাবো এই প্রত্যাশায়। আজকের আসর এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘুদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর আগের কয়েক পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। এ সংক্রান্ত আলোচনার শেষ পর্বে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সৌদি আরবের আইন ও রাজনৈতিক কাঠামোয় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো গুরুত্ব বা মর্যাদা নেই এবং তাদেরকে হুমকি বলে মনে করা হয়। একটি গোষ্ঠী ও বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের দ্বারা পরিচালিত সৌদি শাসন কাঠামোয় ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিজস্ব বিশ্বাস নিয়ে টিকে থাকার কোনো রকম পরিবেশ নেই। সৌদি শাসকরা মনে করেন তাদের সমালোচকরা শুধু যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধাচরণ করছে তাই নয়, একই সঙ্গে সেদেশে প্রচলিত শরিয়া আইনকেও উপেক্ষা করে চলেছে। সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্যরা জনসাধারণের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও বিদেশি শ্রমিকদের পক্ষ থেকে সমালোচনার ব্যাপারে খুবই স্পর্শকাতর। শুধুমাত্র সরকারের নীতির সমালোচনা করার কারণে বহু মানুষকে জেল জরিমানা দেওয়া হয়েছে এবং অনেকের বিদেশে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সৌদি আরবে সংখ্যালঘুদের দুরবস্থার ব্যাপারে কোনো কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংখ্যালঘুদের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু অনেক দেশই সেটা মানছে না। সৌদি আরবে বহু বছর ধরে সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসছে,
ওই দেশটিতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের ব্যাপারে উত্থাপিত অভিযোগ এবং আন্তর্জাতিক সমাজের পরামর্শের ব্যাপারে সৌদি সরকারের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় রিয়াদ কারো পরামর্শ কিংবা অভিযোগের ধার ধারে না এবং তারা সংখ্যালঘুদের মৌলিক অধিকারের বিষয়টিকে মোটেও আমলে নিচ্ছে না। ইরানের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অধিকার বিষয়ক বিভাগের অধ্যাপক সৈয়দ আলী সাদাত আকাভি এ ব্যাপারে এক নিবন্ধে লিখেছেন, 2009 ও 2013 সালে সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতির উপর পরিচালিত এক গবেষণা রিপোর্টে দেখা গেছে, মানবাধিকার রক্ষার জন্য মানবাধিকার পরিষদের সদস্য দেশগুলোর পক্ষ থেকে সৌদি সরকারকে অসংখ্যবার পরামর্শ ও অনুরোধ করা হয়েছে, কিন্তু সেসব অনুরোধকে আমলে নিচ্ছে না সৌদি কর্তৃপক্ষ।
পর্যবেক্ষকরা বলছেন, 2008 থেকে 2014 সালে সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থার উপর পরিচালিত এক গবেষণা রিপোর্টে দেখা গেছে সেখানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, ধর্মীয় স্বাধীনতা হরণ, যাকে তাকে যখন তখন গ্রেপ্তার, অভিবাসীদের অধিকার লঙ্ঘন, গুম হয়ে যাওয়া, মানবাধিকার আন্দোলনকারীদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা, সরকার বিরোধীদের উপর নির্যাতন চালানো ও তাদের সাথে অমানবিক আচরণ করা, বাক স্বাধীনতা হরণ প্রভৃতি সেখানে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে এ পরিস্থিতির জন্য সৌদি শাসকবর্গ দায়ী। এ প্রসঙ্গে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে বিশেষ প্রতিবেদক মিসেস আসমা জাহাঙ্গীরকে গ্রেপ্তার এবং আহমদিয়া সম্প্রদায়ের 22 জনকে সেদেশ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।
সৌদি আরবে ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিবেদক ধর্মীয় সংখ্যালঘুদের সাথে বৈষম্যের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাহরাইনের দুজন শিয়া মুসলিম শিক্ষক রিয়াদে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু বেআইনিভাবে সামরিক এলাকায় প্রবেশের মিথ্যা অভিযোগে সৌদি কর্তৃপক্ষ তাদের আটক করে এবং 55 দিন আটক রাখার পর তাদেরকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়। প্রতিবেদনে বলা হয়, আটক মিসেস আসমা জাহাঙ্গীর সংখ্যালঘু অধিকার বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের 135/47 নম্বর প্রস্তাব অথবা 1992 সালের ঘোষণা মেনে চলতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রতিবেদনে সৌদি আরবের শিয়া মুসলমানদের সাথে চরম বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়, এমনকি স্কুল কিংবা শিশু প্রতিপালন কেন্দ্রেও শিয়া মুসলমানদের কাজ করার অনুমতি নেই। এছাড়া মন্ত্রিত্ব, মেয়র, কূটনীতি কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থায় সরকারের প্রতিনিধিত্ব করারও কোনো সুযোগ নেই শিয়া মুসলমানদের।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিবেদক জর্জ জি বোস্তামান্তে তার প্রতিবেদনে সৌদি আরবে অভিবাসী ও বিদেশি শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, অনেককে গুম করা হয়েছে, অমানবিক নির্যাতন চালানো হয়েছে। সৌদি আরবে নারীদের সাথে সহিংস আচরণ বিষয়ক বিশেষ প্রতিবেদক ইয়াকিন আর্থক বলেছেন, 2008 সালের ফেব্রুয়ারিতে তিনি সেদেশ সফরে যান। তিনি তাঁর প্রতিবেদনে সৌদি আরবে কর্মরত বিদেশি নারীদের দুরবস্থা ও তাদের সাথে সহিংস আচরণের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। সেদেশে কর্মরত অধিকাংশ নারী গৃহকর্মী হিসেবে কাজ করে। বহু নারীর উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। শুরুতে তাদের পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। এ কারণে এসব নারীরা সুযোগ মতো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি দেওয়া নারীদের 27% বেতন পায় না, 15% শারীরিকভাবে নির্যাতিত হয়, পরিচর্যার অভাবে 11% নারী নানান ধরনের অসুখে ভুগছে এবং 47%-এর ঘাড়ে অতিরিক্ত কাজের বোঝা চাপানো হয়। যৌন নিপীড়ন চালানো ছাড়াও অনেককে ঠিকমতো খাবার দেওয়া হয় না এবং খুবই অমানবিকভাবে সেখানে দিন যাপন করতে তারা বাধ্য হয়। খোদ সৌদি আরবের নারীদের সঙ্গেও দাসীর মতো আচরণ করা হয়। সেখানে তাদের কোনো স্বাধীনতা নেই, নারীরা সেখানে পুরুষের ভোগের বস্তু। সম্প্রতি এমনটি জানিয়েছেন সৌদি থেকে পালানো দুই বোন। সিএনএনকে ওই দুই বোন জানায় তারা জন্মের পর থেকে কড়া অনুশাসনের মধ্যে জীবন অতিবাহিত করেছেন এবং শারীরিকভাবে চরম নির্যাতনের শিকার হয়েছেন। সৌদিতে নারীদের কোনো ভবিষ্যৎ নেই, সে কারণে তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে।
তাদের পরিবার থেকে পালানোর কারণ হিসেবে দুই বোন জানায়, আমরা আমাদের পরিবারের কাছে অনেক ভালো মেয়ে হিসেবে ছিলাম, কেননা পরিবারের সব কথা আমাদের মেনে চলতে হতো, তারা ঘরের সব কাজই করত। তারা আরও জানান, তবে ছেলেদের বেলায় এমনটা হতো না, ছেলেরা তাদের ইচ্ছা মতো চলে। গত কয়েক বছর ধরে সৌদি আরব থেকে নারীদের বাড়ি ছেড়ে পালানোর সংখ্যা ক্রমশই বাড়ছে। সম্প্রতি এক গবেষণায় জানা যায়, দেশটিতে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে নারীদের সৌদি থেকে পালানোর হার তুলনামূলক বেশি। তো শ্রোতাবন্ধুরা, সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনার শেষ পর্ব শুনলেন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো সুস্থ আছেন। আজকের আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আমরা জীবনযাপনের পদ্ধতি বিষয়ক ধারাবাহিক আদর্শ জীবনযাপন নিয়ে কথা বলছি। আমরা বলেছি, নিজেকে চেনার মধ্যেই রয়েছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার নেপথ্য রহস্য। তারপর আসে মানুষের সাথে সম্পর্কের বিষয়টি। সম্পর্ক সহৃদয় করে তোলার একটা উপায় ইসলাম দেখিয়ে দিয়েছে, সেটা হলো পরিচিত হোক কিংবা অপরিচিতই হোক, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে হাত মিলিয়ে কুশল বিনিময় করা।
সালামের অর্থ হল আপনার ওপর শান্তি বর্ষিত হোক, যিনি জবাব দেবেন তিনিও একই রকম শান্তি ও শুভকামনা করেন। এভাবে প্রথম সাক্ষাতেই নিজের বাকশক্তিকে কাজে লাগিয়ে কথা বলার মধ্য দিয়ে এক ধরনের সুস্থ ও সঠিক সম্পর্কের গোড়াপত্তন হয়ে যায়। মনে রাখতে হবে, প্রতিটি শব্দেরই রয়েছে বিশেষ রকমের প্রভাব যা মনোজগতের উপর ক্রিয়া করে। সুতরাং যোগাযোগ বা সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিটি শব্দ সুবিবেচনার মাধ্যমে প্রয়োগ করতে হবে। সম্পর্ক গড়ার ব্যাপারটি আপাতদৃষ্টিতে খুব সহজ মনে হলেও সুস্থ ও যথাযথ সম্পর্ক গড়তে এই আন্তরিক এবং প্রয়োগসিদ্ধ শব্দ ব্যবহারের একটা ইতিবাচক দিক রয়েছে। এ বিষয়ে আমরা আজও কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
পরিচয় পর্বে শব্দ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে কথা বলছিলাম আমরা। গত আসরেও সালামের মাধ্যমে সম্পর্কের সূত্রপাত করা প্রসঙ্গে বলেছিলাম, মনে রাখতে হবে যে কেবলমাত্র সালাম দেয়া বা সালামের জবাব দেওয়ার মাঝেই যোগাযোগের বিষয়টি বা সম্পর্ক স্থাপনের বিষয়টি সীমিত রাখলে চলবে না। দুজনের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর, শ্রদ্ধাপূর্ণ, আন্তরিক ভাব ও ভাষা প্রয়োগের মাধ্যমে কথাবার্তা বলতে হবে। মুসলমানরা যদি শুধুমাত্র এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে বাস্তবে তার যথাযথ প্রয়োগ করে, তাহলে ইসলামী সমাজে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগের অবস্থাটা একটা অন্যরকম উচ্চ মর্যাদা লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং পরিচয় ও সম্পর্ক স্থাপন পর্বে শব্দ প্রয়োগে সতর্ক হওয়া জরুরি।
কেবল শব্দই নয়, কথা বলার ভঙ্গিও সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দর ভাষাভঙ্গি এবং সহৃদয় কথাবার্তা যার সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করা হয় তাকে প্রশান্ত, নির্ভরযোগ্য এবং আশ্বস্ত করে তুলবে। এই অনুভূতিটা একজন শ্রোতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। পবিত্র কোরআন শব্দ, বাক্য ইত্যাদিকে পবিত্র এবং অপবিত্র এই দুই ভাগে ভাগ করেছে। পবিত্র বা সদালাপকে তুলনা করা হয়েছে এমন একটি গাছের সঙ্গে যে গাছের শেকড় বেশ গভীরে প্রথিত এবং যে গাছের শাখা প্রশাখা ব্যাপক, বিস্তৃত ও ছায়াময়। সেই গাছের ফল থেকে সবাই উপকৃত হয়। আর অপবিত্র কথাকে বলা হয়েছে এমন এক বৃক্ষকে যে বৃক্ষ মাটি থেকে মূলোৎপাটিত হয়ে গেছে এবং যে বৃক্ষের কোনো ফল নেই।
পবিত্র আর অপবিত্র কথাকে কোরআনে যে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে সে প্রসঙ্গে কথা হচ্ছিল। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 24-26 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি কি দেখছো না আল্লাহ কালেমা তায়েবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে? এর উপমা হচ্ছে এমন একটি ভালো জাতের গাছ যার শেকড় মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে। প্রতি মুহূর্তে নিজের পালনকর্তার অনুমতিক্রমে সে ফল দেয়। এরকম উপমা আল্লাহ মানুষের উদ্দেশ্যে এজন্য দেন যাতে তারা এর সাহায্যে শিক্ষা লাভ করতে পারে। অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে এমন একটি মন্দ গাছ যাকে ভূপৃষ্ঠ থেকে উপড়ে দূরে নিক্ষেপ করা হয়েছে, যার কোনো স্থায়িত্ব নেই।
মনোবিজ্ঞানের দৃষ্টিতে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে নোংরা শব্দ বা বাক্য ব্যবহার কিংবা অসংলগ্ন শব্দের ব্যবহার করাটা বক্তার অসুস্থ ও রুচিহীন ব্যক্তিত্বের লক্ষণ। এ ধরনের শব্দ ব্যবহার ইচ্ছাকৃতভাবে হয়ে থাকতে পারে অথবা না জানার কিংবা শব্দ ভাণ্ডারের অসমৃদ্ধির কারণে করা হয়ে থাকতে পারে। পক্ষান্তরে সুন্দর এবং আকর্ষণীয় শব্দ ও বাক্যের প্রয়োগে কথা বলার মাধ্যমে বক্তার সুরুচিপূর্ণ ব্যক্তিত্বের পরিচয় বহন করে। এরকম সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি সহজেই সমাজে তার মর্যাদা ও উচ্চ অবস্থান নিশ্চিত করে ফেলতে পারে। শব্দ ব্যবহার এবং ভাষাভঙ্গির সৌন্দর্যহীনতা বক্তাকে সাময়িকভাবে পরিচিত করে তুললেও তার সঙ্গে সম্পর্ক খুব একটা দৃঢ় বা স্থায়ী হয় না। অল্প সময়ের মধ্যেই তার উপর শ্রোতারা অসন্তুষ্ট ও বিরক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে এ ধরনের বক্তা সমাজে বিচ্ছিন্ন ও নিঃসঙ্গ হয়ে পড়ে।
কুরুচিপূর্ণ শব্দ ভাষা প্রয়োগকারী বক্তার নিঃসঙ্গ হয়ে ওঠা সম্পর্কে বলছিলাম। পবিত্র কোরআনে সূরা তহার 44 নম্বর আয়াতে সুন্দর ও নম্র ভাষায় কথা বলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সহৃদয় ভাষা ও বাচনভঙ্গির সাহায্যে যে কথা বলা হয় তার প্রভাব অনেকটা হৃদয় নিংড়ানো সঙ্গীতের মতোই। এ কারণেই হযরত মুসা আলাইহি সালামকে আল্লাহ যখন তৎকালীন বিশ্বের সবচেয়ে অহংকারী ও ঔদ্ধত্যপূর্ণ শাসক ফেরাউনকে তৌহিদের দাওয়াত দিতে যেতে আদেশ দিলেন, তখন মুসাকে বলেছিলেন, আলাপকালে যেন ভদ্র, নম্র ও মিষ্টি মধুর ভাষা ব্যবহার করে, কোনোভাবেই যেন কড়া বা উগ্র ভাষা ও শব্দ ব্যবহার না করে। বলা হয়েছে, তার সাথে কোমলভাবে কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভীত হবে।
মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশনা পেয়ে বিনয়ী কণ্ঠে সুন্দর ভাষাভঙ্গি ও শব্দ প্রয়োগের মাধ্যমে দিনের দাওয়াত দেওয়ায় ফেরাউন উগ্র আচরণ না করে বরং যথাযথভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। এমনকি মুসা আলাইহিসসালামের খোদার ব্যাপারেও প্রশ্ন উত্থাপন করেছে। যাই হোক শ্রোতাবন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী আসরে ইনশাল্লাহ আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব। শ্রোতা ভাই ও বোনেরা, পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক বিশেষ আলোচনার এ সপ্তাহের আসর থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত কয়েক পর্বের আলোচনায় আমরা প্রাচীন ইরানের ভৌগোলিক পরিচিতি এবং বিশ্বের প্রায় অর্ধেক অঞ্চলের উপর ইরানের সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব সম্পর্কে কথা বলেছি। সাসানীয় যুগেও একই অবস্থা বিরাজ করছিল, বাকি অর্ধেক বিশ্বের উপর কর্তৃত্ব করত রোমান সাম্রাজ্য।
সাসানীয় যুগে ইরানের সঙ্গে রোমের সামরিক সংঘাত জোরদার হয়। এই দুই সভ্যতার মধ্যে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক লেনদেনও ঘটত। ইরানিরা প্রকৌশল বিদ্যায় দক্ষ রোমান বন্দীদের দিয়ে বড় বড় স্থাপনার ভিত্তি তৈরি করত এবং রোমান পণ্ডিত ও বিশেষ করে চিকিৎসক বন্দীদেরকে জুন্দিশাপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিজ্ঞান কেন্দ্রগুলোতে শিক্ষাদানের কাজে ব্যবহার করত। হিজরি দ্বিতীয় দশক থেকে ইরানি সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত অঞ্চলে মুসলমানদের হামলা শুরু হয়। 30 হিজরিতে শেষ সাসানীয় সম্রাট পরাজিত হলে সাসানীয় সাম্রাজ্যের পতন ঘটে। এই আকস্মিক পতনের অন্যতম কারণ ছিল দরবারের আমির ওমরাদের মধ্যে দুর্নীতি এবং জনগণের উপর জুলুম অত্যাচার ও অবিচার বেড়ে যাওয়া। এ অবস্থায় ইসলামের সাম্য ও ন্যায় বিচার এবং সত্যপ্রীতি ইরানিদের মুগ্ধ করে, ফলে মুসলমানরা ইরান জয় করার পরপরই ইরানি জাতি ও গোত্রগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনেক বেশি গতিশীল ও সক্রিয় হয়ে ওঠে।
রোমান সাম্রাজ্যের শাসনামলে পাশ্চাত্যে বিরাজ করছিল অনৈক্য। প্রাচীন জার্মান জাতিগুলো যেমন অ্যাংলো সেকশন এবং স্ক্যান্ডিনেভিয়ান ও ভাইকিংরা ইউরোপকে সভ্যতার কাফেলা থেকে দূরে রেখেছিল, বর্বর এই জাতিগুলোই রোমান সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল এবং মধ্যযুগের পর এরাই বিশ্বের নানা অঞ্চলে উপনিবেশ তৈরি করে জাতিগুলোর উপর গণহত্যা ও লুণ্ঠন চাপিয়ে দেয়। অন্যদিকে ইরানি জাতিগুলো ইসলামী সভ্যতার মশাল নিয়ে বিশ্বের উন্নত সভ্যতা ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব পালন করে। খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে চতুর্দশ শতক পর্যন্ত সময় তথা প্রায় 1000 বছর ছিল ইউরোপের জন্য অন্ধকার বা মধ্যযুগ, কিন্তু ইরানিরা প্রাচ্য ও এশিয়াকে সেই অজ্ঞতা আর বর্বরতার আঁধারে ডুবে থাকতে দেয়নি।
ইরানি ও ইসলামী সভ্যতার বিকাশে আরব মুসলমানরাও প্রধান সহযোগীর ভূমিকা পালন করেছে। এই ইরানি ইসলামী সভ্যতা ছড়িয়ে পড়েছিল উত্তর দিকে ট্রান্স অক্সিয়ানার তুর্কিস্তান ও পশ্চিমে এশিয়া মাইনর এবং সুদূর স্পেন পর্যন্ত। ইরানিরা ইসলামের আগমন ও মুসলিম বিজয়ের পর তেমন একটা প্রতিরোধ গড়ে তোলেনি এই নতুন সভ্যতার বিরুদ্ধে, বরং তারা শিগগিরই ইসলাম গ্রহণ করে, কারণ ইসলামী সভ্যতাকে তাদের কাছে অন্য সভ্যতাগুলোর চেয়ে অনেক বেশি উন্নত বলে মনে হয়েছে। ইরানিরা খুব শিগগিরই ইসলামী সাম্রাজ্যের প্রশাসনের বড় বড় পদে ও সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ পদে আসীন হয়, ফলে তারা ছড়িয়ে পড়ে নানা অঞ্চলে। ইসলামের এই বিশাল সাম্রাজ্য ছিল হাখামানুষীয় সাম্রাজ্যের মতোই ব্যাপক বিস্তৃত। এই সভ্যতার ছায়াতলে ধর্মপ্রচার ও জ্ঞান বিজ্ঞানের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইরানি মনীষীরা।
প্রায় 1000 বছর ধরে প্রাচীন রোম সাম্রাজ্য ছিল ইরানি সাম্রাজ্যের প্রতিদ্বন্দ্বী, ফলে বিশ্বের প্রায় অর্ধেক অঞ্চলের উপর তথা পাশ্চাত্যের উপর প্রভাব ফেলা প্রাচীন ইরানের জন্য সহজ ছিল না। কিন্তু ইসলামী সভ্যতা জোরদার হয় ও মুসলমানদের সামরিক চাপের মুখে রোমানরা আরও বহু অঞ্চল মুসলমানদের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। রোমান সাম্রাজ্য কেবল এশিয়া মাইনর ও ইউরোপের মধ্যে সীমিত হয়ে পড়ে। মুসলিম সেনারা বাইজেন্টাইন সাম্রাজ্য বা পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল তথা আধুনিক ইস্তাম্বুল পর্যন্ত দখলের চেষ্টা চালায়, কিন্তু নজিরবিহীন প্রতিরোধ সহ নানা কারণে আরও বহুকাল পর্যন্ত তা মুসলমানদের হস্তগত হয়নি। অবশ্য মুসলিম বাহিনী সিরিয় ও লেবানন দখল করতে সক্ষম হয়, ফলে তাদের জন্য খুলে যায় ভূমধ্য সাগরের উপকূলীয় পথগুলো। এভাবে এশিয়া মাইনরে মুসলিম কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ খুলে যায় এবং এরই সুবাদে তারা স্পেন জয় করে ইউরোপের প্রাণকেন্দ্রের কাছাকাছি চলে আসে।
উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরের আফ্রিকান উপকূলীয় অঞ্চলগুলো ছিল রোমান সাম্রাজ্যের দখলে, কিন্তু অবশেষে এইসব অঞ্চলও জয় করে মুসলিম বাহিনী, ফলে এই অঞ্চলগুলোতেও ইরানি ইসলামী সভ্যতা ছড়িয়ে পড়ার পথ প্রশস্ত হয়। একদল গবেষকের মতে, ইসলামের চিন্তাধারা বিশ্বজনীন, বিশ্বকেন্দ্রিক ও বিশ্ব রাষ্ট্র গঠন ভিত্তিক ছিল বলে ইরানিরা খুব সহজেই ইসলাম গ্রহণ করেছিল, কারণ ইরানিদের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতিও ছিল এই চিন্তাধারার সঙ্গে মানানসই। হিজরি দ্বিতীয় শতকের শুরুতে ইরানিদের আধ্যাত্মিক ও সামরিক সমর্থনের সুবাদে উমাইয়া বিরোধী আন্দোলন সফল হয় এবং উমাইয়াদের পতনের পর আব্বাসীয়রা খিলাফত দখল করে। এ যুগে গোটা আব্বাসীয় সাম্রাজ্যে ইরানিদের শিল্প, সংস্কৃতি ও বাণিজ্য তৎপরতার পথ উন্মুক্ত থাকে, ফলে মুসলিম বিশ্বসহ বিশ্বের নানা অঞ্চলে তাদের সাংস্কৃতিক সৃষ্টিশীলতা এবং ঐতিহাসিক ও বৈশ্বিক ভূমিকা আবারও জোরদার হয়।
ইরানের নেতৃস্থানীয় অনেকে ইসলামের প্রাথমিক যুগের খলিফাদেরকে বিচ্ছিন্নভাবে সহযোগিতা করেছিলেন, কিন্তু আব্বাসীয় যুগে এই সহযোগিতা ধর্মীয় ও সাংস্কৃতিক দিকসহ নানা দিকে জোরদার হয়ে ওঠে। ইরানি জাতিগুলো তাদের প্রাচীন ধর্ম ত্যাগ করে সমৃদ্ধ ও শক্তিশালী ধর্ম ইসলাম গ্রহণ করলেও তারা ইসলাম পূর্ব যুগের অনেক প্রথা বহাল রাখে। তারা আব্বাসীয়দের মন্ত্রী বা পরামর্শদাতা হয়ে এবং ইসলামী আইন, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে ইসলামী ইরানি সংস্কৃতিকে বিশ্বের বহু অঞ্চলে ছড়িয়ে দেয়।
মুসলিম জাতিগুলোর সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের ফলে ও ইরানিদের সৃষ্টিশীলতার সুবাদে ইরানি সংস্কৃতির নানা উপাদানও জোরদার হয়।
আব্বাসীয়রা তাদের রাজধানী হিসেবে দামেস্কের পরিবর্তে বাগদাদকে বেছে নিয়েছিল, ফলে তাদের সঙ্গে আরবদের পরিবর্তে ইরানিদের যোগাযোগ বেড়ে যায় এবং ইরানি প্রভাব জোরদার হয়। ইরানিরা তৎপর হয়ে ওঠে সিরিয়া ও লেবাননেও, যা অতীতে সম্ভব ছিল না, ফলে ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে গড়ে ওঠে ইরানি বসতি। উমাইয়াদের নৌবাহিনীর মধ্যেও প্রাধান্য ছিল দক্ষ ইরানি নাবিকদের। তাদের অনেকেই স্থায়ীভাবে থেকে যান লেবাননের উপকূলীয় নানা শহরে ও এমনকি ত্রিপলিতেও। নৌ ও সাগরবিদ্যায় ইরানিরা ইসলামপূর্ব যুগ থেকেই দক্ষ ছিল। ভারত মহাসাগর, পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগর সহ নানা সাগরে তারা ঘুরে বেড়াত। ইসলামী যুগে তাদের সাগর অভিযান জোরদার হয়। ইরানিরা ভূমধ্য সাগর থেকে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত সাগর পথে যাতায়াত করত।
মোট কথা, মুসলমান হওয়ার পর ইরানিরা আরও শক্তিশালী ও বেশি সম্মানের অধিকারী হয়। পরবর্তী যুগগুলোতে ভূমধ্য সাগরের উত্তরাঞ্চলীয় উপকূল, যা ছিল ইউরোপীয়দের দখলে, তাছাড়া বিশ্বের সব গুরুত্বপূর্ণ উপকূলগুলোতেই ইরানিদের অবস্থান ও তাদের সংস্কৃতি জোরদার হয়।
تهران نخوسم ایرانی اسلامکان هر